রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। ২২ পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَا أُمُ قْرَأُوا كِتَابِيَهِ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهِ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَهِ فِي جَنَّةٍ عَالِيَهِ قُطُوفُهَا دَانِيَهِ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ।
সে সময় যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম আমাকে হিসেবের সম্মুখীন হতে হবে, তাই সে মনের মতো আরাম আয়েশের মধ্যে থাকবে উন্নত মর্যাদার জান্নাতে, যার ফলের গুচ্ছসমূহ নাগালের সীমায় অবনমিত হয়ে থাকবে। এসব লোকদেরকে বলা হবে, অতীত দিনগুলোতে তোমরা যা করে এসেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো।
ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه।
আর যার আমলনামা তার বাঁ হাতে দেয়া হবে সে বলবে, হায় আমার আমলনামা যদি আমাকে আদৌ দেয়া না হতো এবং আমার হিসেব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমার সেই মৃত্যুই যা দুনিয়াতে এসেছিল যদি চূড়ান্ত হতো। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসল না, আমার সব ক্ষমতা ও প্রতিপত্তি বিনাশপ্রাপ্ত হয়েছে।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। কিয়ামতের দিনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে আল হিসাব, হিসাব গ্রহণের দিন, এবং সেই দিনটি প্রত্যেকটি মানুষের হিসাব গ্রহণের দিন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি বান্দার থেকে হিসাব নিতে শুরু করবেন এবং যার হিসাবে কঠোরতা করবেন সে জাহান্নামে প্রবেশ করবে। হিসাব নিকাশের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফী গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন।
আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস, আফসোসের দিবস সম্পর্কে, যখন সমস্ত বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হয়ে যাবে অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর, অসাবধানতায় বিভোর, এবং তারা ঈমান আনছে না, বিশ্বাস স্থাপন করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন,
ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা।
সেই দিন প্রত্যেকেই যা কিছু সে ভালো কাজ করেছে চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ করেছে সেটাও ওরা তখন কামনা করবে, ইচ্ছা করবে যদি তার এবং এই সমস্ত কাজের মধ্যে ব্যবধান বহু দূরের হতো। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করছেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলবে, সেই দিন কোনো দোভাষী বা মধ্যস্থতাকারী থাকবে না। প্রত্যেক ব্যক্তি সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলবে, কোনো দোভাষী বা মধ্যস্থতাকারী থাকবে না। মানুষ তখন তার ডান দিকে তাকাবে, দেখতে পাবে শুধু তাদের প্রেরিত কর্ম, আর বাম দিকে তাকাবে, দেখতে পাবে শুধু নিজের কৃতকর্ম। সামনের দিকে তাকাবে, দেখতে পাবে শুধু জাহান্নামের আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও, নিজেদেরকে বাঁচাও। কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও, কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও, নিজেদেরকে বাঁচাও, যদি একটিমাত্র খেজুরের টুকরা দান করার বিনিময়েও হয়। বুখারীর বর্ণনা। এবং সেই ভয়াবহ হিসাব নিকাশ গ্রহণের দিন সম্পর্কে আমরা সুন্নাহ থেকে বেশ কিছু উদাহরণ ইনশাআল্লাহ তাআলা পেশ করব, কিভাবে সেই দিন প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা করা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে। প্রথম উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির যে রিয়া করেছে। রিয়া হচ্ছে লোক দেখানো ভালো কাজ, আল্লাহর জন্য না করে অন্য কাউকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা, এটাই হচ্ছে রিয়া। এবং এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে ছোট শিরক বলে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপরাধকে ছোট শিরক বলে অভিহিত করেছেন। শিরক কি জিনিস? শিরক হচ্ছে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানানো। কোনো একটা কাজ আল্লাহর জন্যই করা উচিত ছিল, কিন্তু সেটা আল্লাহর জন্য না করে কোনো একজন মানুষকে খুশি করার জন্য বা তাকে দেখানোর জন্য করা হলো। এবং শিরক হচ্ছে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানানো। যেই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করার কথা ছিল, কিন্তু করা হচ্ছে অন্য কারোর জন্য, এটাই হচ্ছে রিয়া। এভাবে এটি এক ধরনের শিরকে পরিণত হয়ে যায়। এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মুনাফিক ব্যক্তিদের সালাত। মুনাফিক ব্যক্তিদের সালাত হচ্ছে রিয়ার একটি অন্যতম উজ্জ্বল উদাহরণ, এবং তারা তাদের সালাতে মনোযোগী থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইযকুরুনাল্লাহা ইল্লা কালিলা।
অবশ্যই অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে। বস্তুত তারা যখন সালাতে দাঁড়ায়, তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য, আর তারা অল্পই আল্লাহকে স্মরণ করে। যখন তারা সালাতে দাঁড়ায়, তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য, আর তারা খুব সামান্যই অল্পই আল্লাহকে স্মরণ করে। এই ধরনের ব্যক্তিরা হয়তো মসজিদে সালাত আদায় করছে, কিন্তু তাদের অন্তর পড়ে থাকে অন্য কোথাও, তাদের মন পড়ে থাকে অন্য কোথাও। এবং একজন আলেম যখন লোক দেখানোর চেষ্টা করে তার ইলম প্রদর্শনের মাধ্যমে, কিংবা একজন কুরআন মুখস্থ করেছে শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য যে সে একজন কারি, তখন সেটাও রিয়াতে পরিণত হয়ে যাবে। একজন মুজাহিদ, সে যদি জিহাদ করে মানুষকে দেখানোর জন্য, তার বীরত্ব প্রদর্শনের জন্য, এটাও এক ধরনের রিয়া। এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত কিছু থেকে অভাব মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল গানি, তিনি সমস্ত অভাব থেকে মুক্ত। এবং এই কারণেই তিনি তার বদলে অন্য কারো উপাসনা করা হলে সেটা গ্রহণ করেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অভাব মুক্ত। এই কারণেই আল্লাহ বাদে অন্য কারোর জন্য উপাসনা করা হলে, কিংবা আল্লাহর সাথে অন্য কাউকে খুশি করার জন্য উপাসনা করা হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদতকে গ্রহণ করেন না, এবং সেটা পরিণত হয়ে যায় শিরকে। একইভাবে কাজের ক্ষেত্রে যেই কাজটি পরিপূর্ণভাবে শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় না, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আমরা অনেকেই হয়তো সহি মুসলিমের এই হাদিসটি শুনে থাকবো, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি যখন আশ্বামে সিরিয়াতে ছিলেন, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর চারদিকে লোকজন জমায়েত হলো, এবং সেখানে সিরিয়ানদের মধ্য থেকে একজন ব্যক্তি তাকে বলল, হে শেখ, আপনি আমাদেরকে এমন কিছু একটা বলুন যেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শেষ বিচারের দিনে মানুষের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির হিসাব করা হবে সে একজন শহীদ। মানুষের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির বিচার করা হবে সে শহীদ হিসাবে মৃত্যুবরণ করেছিল। তাকে হাজির করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে তার প্রতি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কথা তাকে স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতগুলোর কথা বর্ণনা করাবেন এবং সেই ব্যক্তি সেই সমস্ত নিয়ামতগুলো বর্ণনা করবে এবং সে স্বীকার করে নেবে যে দুনিয়াতে সে এগুলো উপভোগ করেছিল। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তুমি কি করেছিলে এই নিয়ামতগুলো দিয়ে? সে শহীদ ব্যক্তিটি বলবে, আমি আপনার জন্য যুদ্ধ করেছি শহীদ হিসাবে মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি যুদ্ধ করেছ এই জন্য যে লোকেরা তোমাকে বীর যোদ্ধা বলবে এবং তোমাকে সেটা বলা হয়েছে। এরপর তার বিরুদ্ধে ফয়সালা চলে আসবে এবং তার মাথা নিচু করে টেনে হিঁচড়ে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আরেকজন ব্যক্তিকে আনা হবে, সে ব্যক্তি ইলম অর্জন করেছিল, জ্ঞান অর্জন করেছিল এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছিল, মানুষের মধ্যে ছড়িয়েও দিয়েছিল, এমনকি সে কুরআনও তিলাওয়াত করত। তাকে ধরে আনা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে তার প্রতি আল্লাহর দেয়া নিয়ামতগুলোর কথা বর্ণনা করাবেন এবং সে সেই সমস্ত নিয়ামতগুলো স্বীকার করবে এবং বর্ণনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছিলে এই নিয়ামতগুলো দিয়ে? সে বলবে, আমি ইলম অর্জন করেছিলাম এবং আমার অর্জিত ইলম মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম এবং আপনার সন্তুষ্টির জন্য কুরআন তিলাওয়াত করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি ইলম অর্জন করতে এই কারণে যে মানুষ তোমাকে আলেম বলবে, জ্ঞানী বলবে, আর তুমি কুরআন পাঠ করতে এই কারণে যাতে লোকেরা তোমাকে কারি বলে এবং তোমাকে সেটা বলা হয়েছিল। তখন তার বিরুদ্ধে ফয়সালা চলে আসবে, আদেশ হবে এবং তাকে মাথা নিচু করে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামের আগুনে ছুঁড়ে ফেলা হবে। এরপর আরেকজন লোককে মানুষের সামনে আনা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিরাট ধন সম্পদশালী ব্যক্তিতে পরিণত করেছিলেন, ধনী ব্যক্তিতে পরিণত করেছিলেন এবং সমস্ত ধরনের সম্পদে তাকে সম্পদশালী করেছিলেন, তাকে সামনে আনা হবে হিসাব নিকাশের জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে তার প্রতি আল্লাহর দেয়া সমস্ত নিয়ামতগুলোর কথা বর্ণনা করাবেন এবং সে সেই সমস্ত নিয়ামতগুলো বর্ণনা করবে এবং স্বীকার করবে যে সে এই সমস্ত নিয়ামতগুলো উপভোগ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছিলে এই নিয়ামতগুলোর দ্বারা? সে উত্তরে বলবে, আমি আপনার সন্তুষ্টি আনতে পারে এমন সমস্ত কাজে এই সম্পদকে ব্যয় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ, তুমি এইরকম করেছিলে যাতে তোমার সম্পর্কে বলা হয় ব্যক্তিটি খুবই দানশীল এবং এমনটি বলা হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে আদেশ করবেন এবং তাকে মাথা নিচু করে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামতের ময়দানে এই অপরাধটি, রিয়া, এই গুনাহের একটি বড় সমস্যা রয়েছে। সেই বিশাল সমস্যাটি হচ্ছে, এটা হচ্ছে অদৃশ্য বা গোপন একটি সমস্যা। এই বিষয়টি মানুষের নিকট গোপন থাকে, মানুষ সহজে একে বুঝতে পারে না। রিয়া গোপন এবং লুকায়িত থাকে, একে শনাক্ত করা খুবই কঠিন হতে পারে। আপনি যদি প্রতিনিয়ত নিজের নিয়তকে বিরতিহীনভাবে ক্রমাগত যাচাই না করেন, পরীক্ষা করে না দেখেন, তাহলে যে কোনো মুহূর্তে খুব সহজেই এই রিয়ার পথে পা বাড়াতে পারেন। নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, কেন আমি এই কাজটি করছি? যখন আপনি আপনার নিয়তকে ক্রমাগত প্রতিনিয়ত যাচাই করবেন, তখন সেখানে ধোঁকা দেওয়ার জন্য শয়তান চলে আসবে এবং শয়তান, অভিশপ্ত শয়তান আপনাকে ভুল পথে পরিচালিত করার জন্য অপচেষ্টা করবে। শয়তান মানুষের কাছে আসে এবং তাদেরকে বলে, তুমি তো এই কাজটা করছো রিয়ার জন্য, সুতরাং এই কাজটি তুমি করো না। যখন একজন মানুষ তার নিয়তকে যাচাই করবে, কেন আমি এই কাজটি করছি, এটা কি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি নাকি মানুষকে দেখানোর জন্য করছি, তখন সেই মুহূর্তে শয়তান চলে আসবে এবং তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবে। শয়তান আসবে এবং তাদেরকে বলবে, তুমি তো এই কাজটা করছো রিয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, সুতরাং এই কাজটি তুমি করা বন্ধ করে দাও, এই কাজটি করো না। এবং এভাবে মানুষকে ভালো কাজ করা থেকে শয়তান বিরত রাখে। এ কারণেই আমরা দেখতে পাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকবার একই রকম আরেকটি প্রশ্ন করা হয়েছিল। এক ব্যক্তি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তাকে প্রশ্ন করল। সেই ব্যক্তিটি বলল যে সেই ব্যক্তি নিজে সে কুরআন মুখস্থ করতে চায় না। সেই ব্যক্তিটি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল যে সে কুরআন মুখস্থ করতে চায় না, কারণ একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে, যদি কেউ কুরআন মুখস্থ করে এবং এরপরে সে ভুলে যায়, তাহলে কিয়ামতের দিনে বিচারের দিবসে সে বিকৃত চেহারা নিয়ে উপস্থিত হবে, এই কারণে সে কুরআনকে মুখস্থ করতে চায় না। তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তাকে কি পরামর্শ দিলেন, তাকে কি বললেন? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তোমার এই সিদ্ধান্তই হচ্ছে কুরআনকে হারিয়ে ফেলার প্রথম ধাপ। কুরআন না শেখার পরিকল্পনা করে তুমি আসলে তার থেকে বহুগুণ খারাপ অবস্থায় পতিত হলে। সেই ব্যক্তিটি একটি ভালো নিয়ত নিয়ে উপস্থিত হয়েছিল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাওয়ার জন্য, যেহেতু সে একটি হাদিস থেকে জানতে পেরেছে যখন সে কুরআন হিফজ করবে এরপরে যদি সে ভুলে যায় তাহলে কিয়ামতের দিন সে বিকৃত চেহারা নিয়ে উপস্থিত হবে, এবং এই কারণে শয়তান তাকে ধোকা দিল এবং সে সিদ্ধান্ত নিল তাহলে আমি কুরআন হিফজই করবো না, কুরআনকে মুখস্থই করবো না। অথচ দেখুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কত ইলম সম্পন্ন বুদ্ধিমান একটি উপদেশ দিলেন। তিনি বললেন, তোমার এই সিদ্ধান্তই হচ্ছে কুরআনকে ভুলে ফেলার প্রথম পর্যায়, কুরআনকে হারিয়ে ফেলার প্রথম ধাপ। কুরআন না শেখার পরিকল্পনা করে তুমি আসলে তার থেকে বহুগুণ খারাপ অবস্থায় পতিত হলে। এবং এই কারণেই আলেমগণ বলেন, যখন শয়তান আপনাকে এরকম একটা ধারণা দিবে, আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, যদিও বা আপনার নিয়ত সহি থাকে, অথচ সব শয়তান আপনাকে বলবে যে আপনি এই কাজটা করছেন রিয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, তখন আলেমরা পরামর্শ দেন তাহলে আপনি সেই অবস্থাতেও সেই কাজটি করুন এবং নিয়ত করুন যে আপনি এই কাজটি আল্লাহকে খুশি করার জন্যই করছেন, কিন্তু সেই কাজটিকে করা পরিত্যাগ করবেন না। উদাহরণস্বরূপ, যখন কোথাও কোনো একটি কাজের জন্য সমস্ত মানুষদের কাছ থেকে জনসম্মুখে অর্থ সংগ্রহ করা হয়, শয়তান চলে আসে এবং আপনাকে কানে কানে ওয়াসওয়াসা দিবে যে আপনি মানুষের সামনে প্রকাশ্যে দান করবেন না, গোপনে একা একা পরবর্তী একটি সময় এসে দান করবেন, এবং এক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি তাই করবেন, পরবর্তীতে আপনি দান করবেন যাতে এই কাজে রিয়ার কোনো সমস্যা যুক্ত না হয়ে যায়, আপনি পিছিয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে শয়তান আবার আসবে এবং এসে আপনাকে সেই দান করার বিষয়টি ভুলিয়ে দিবে, এবং এভাবে আপনি প্রকাশ্যেও দান করলেন না, গোপনেও দান করলেন না। এবং এ কারণেই আলেমরা বলে থাকেন, যদি কোনো কাজে সন্দেহ সৃষ্টি হয় তারপরেও আপনাকে সেই কাজটি করে যেতে হবে, রিয়া করতে হবে এবং সাথে সাথে নিজের নিয়তকে বিশুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। হিসাব নিকাশের সেই দিনে দ্বিতীয় উদাহরণটি আমরা পেশ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একজন বান্দার সমস্ত গুনাহগুলো, পাপগুলোকে উপস্থাপন করা হবে, বান্দার গুনাহগুলোকে সামনে নিয়ে আসা হবে। সাফওয়ান ইবনে মুহরিজ থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কাবা তাওয়াফ করছিলেন সেই মুহূর্তে এক ব্যক্তি তার কাছে আসলো এবং তাকে বলল, হে ইবনে ওমর, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন নাজওয়া বিষয়ে কিছু বলতে শুনেছেন? ইবনে ওমর বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মুমিন ব্যক্তিকে তার রবের সামনে উপস্থিত করা হবে, এবং হিশাম নামে বর্ণনা সূত্রে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, মুমিন ব্যক্তিকে তার রবের সামনে নিয়ে আসা হবে, কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য মুমিন ব্যক্তি তার রবের সামনে চলে আসবে, যতক্ষণ পর্যন্ত না তার রব তাকে পর্দা দিয়ে ঢেকে দেন এবং তার কৃত পাপের স্বীকারোক্তি আদায় করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তুমি কি জানো যে তুমি অমুক এবং অমুক গুনাহটি করেছিলে? সে ব্যক্তি উত্তর দিবে, হ্যাঁ আমি জানি। এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করতেই থাকবেন এবং যতক্ষণ না সেই ব্যক্তি নিজেকে মনে করবে যে আমি তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছি, কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি অমুক দিন এই গুনাহটি করেছিলে, তুমি কি অমুক সময়ে এই গুনাহটি করেছিলে, তখন সেই ব্যক্তি বাধ্য হয়ে স্বীকার করতে বাধ্য হবে, হ্যাঁ আমি সেই গুনাহটি করেছিলাম, এবং এ কারণে ভয়ে আতঙ্কে সে মনে করবে যে সে তো একেবারে বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে, সে নিজেকে বিপর্যস্ত মনে করতে শুরু করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবেন, আমি দুনিয়াতে এটি গোপন রেখেছিলাম এবং আজকের দিনেও এই গুনাহকে আমি তোমার জন্য ক্ষমা করে দিলাম, দুনিয়াতে আমি এই গুনাহকে গোপন রেখেছিলাম এবং আজকের দিনেও আমি তোমাকে এই গুনাহকে ক্ষমা করে দিলাম, এবং এরপরে তার সামনে তার ভালো কাজগুলোর হিসাব তুলে নিয়ে আসা হবে। এবং অন্যান্যদের ক্ষেত্রে কিংবা কাফেরদের জন্য, মুমিন ব্যক্তির জন্য এই গুনাহকে গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের থেকে গোপন রাখবেন, আলাদা করে গোপন করে রাখবেন, কিন্তু একজন কাফির ব্যক্তির জন্য তার এই খারাপ কাজগুলো, তার গুনাহগুলো সবার সামনে প্রকাশ্যে ঘোষণা করা হবে, এবং সাক্ষীদের উপস্থিতিতে এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা তাদের রবের বিরুদ্ধে মিথ্যাচার করত, এবং নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে আল্লাহর অভিসম্পাত। পরবর্তী পর্যায়ে হিসাব নিকাশের দিনে আরেকটি পর্যায়ে যখন চলে আসবে, তখন আল্লাহ কর্তৃক বান্দার সীমাবদ্ধতাগুলো প্রকাশ করা হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহাপরাক্রমশালী এবং মহামহিম আল্লাহ পুনরুত্থান দিবসে বলবেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার খোঁজ নাওনি। সে বলবে, হে আমার রব, আমি কিভাবে আপনার খবর নিতে পারি যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের পালনকর্তা? এর উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি কি জানতে না আমার অমুক বান্দাটি অসুস্থ ছিল কিন্তু তুমি তাকে দেখতে যাওনি? এবং তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তুমি তার মাধ্যমেই আমাকে খুঁজে পেতে? হে আদম সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার প্রদান করোনি। তখন সেই ব্যক্তিটি বলবে, হে আমার রব, আমি কিভাবে আপনাকে খাদ্য প্রদান করতে পারি যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের প্রভু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি কি জানতে না আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য প্রদান করোনি? তুমি কি তখন জানতে না তুমি যদি তাকে খাদ্য প্রদান করতে তাহলে তার কাছেই তুমি আমাকে দেখতে পেতে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় বলবেন, হে আদম সন্তান, আমি তৃষ্ণার্ত অবস্থায় তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে তা দাওনি। সেই বান্দাটি বলবে, হে আমার রব, আমি কিভাবে আপনাকে পানি পান করাতে পারি যেখানে আপনি হচ্ছেন সমস্ত বিশ্ব জাহানের প্রতিপালক? এর উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার অমুক অমুক বান্দা তোমার নিকট পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি পান করাওনি, এবং যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে তার মাধ্যমে তুমি আমাকেই খুঁজে পেতে। এবং সেই ভয়ঙ্কর হিসাব নিকাশ গ্রহণের দিনে একটি পর্যায়ে চলে আসবে যখন প্রত্যেকটি মানুষের আমল নামা বন্টন করা হবে। এই আমল নামাগুলো একটা উঁচু স্থান থেকে ছুঁড়ে ফেলা হবে এবং মানুষেরা থাকবে নিচে। আমল নামা নিক্ষেপের মুহূর্তটি এমন একটি মুহূর্ত যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের চুল বিবর্ণ হয়ে যাবে, ধূসর হয়ে যাবে দুশ্চিন্তায়, ভয়ে এবং আতঙ্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের চুল বিবর্ণ হয়ে যাবে কারণ তারা জানবে না যে তাদের কোন হাতে এই আমল নামা সে গ্রহণ করতে যাচ্ছে। যদি এটি ডান হাতে চলে আসে তাহলে সেটা কতই না উত্তম, কিন্তু যদি বাম হাতে চলে আসে তাহলে তো সে নিশ্চিতভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন,
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল হাউম ক্বরাউ কিতাবিয়াহ ইন্নি যানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়াহ فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية.
অতঃপর যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও তোমরাও আমার আমলনামাকে পড়ে দেখো। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে যে, নাও তোমরাও আমার আমলনামাকে পড়ে দেখো, আমি তো জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এরপর সে সুখী জীবনযাপন করবে সুউচ্চ জান্নাতে, এবং তার জন্য ফলসমূহ ঝুঁকে থাকবে, অবনমিত অবস্থায় থাকবে। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন যে বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে। খেয়াল করে দেখুন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন সব ফল সম্পর্কে যেগুলো মানুষের জন্য ঝুঁকে থাকবে, অবনমিত অবস্থায় থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন যে খাও এবং পান করো। এবং এই কথাটি সেই দিন একটি উপযুক্ত পরিস্থিতিতে বলা হবে, কেননা সেই দিনটি এমন একটি দিন হবে যেদিন মানুষ ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর অবস্থায় অসহনীয় একটি পর্যায়ে চলে যাবে, এবং সেই সময়ে যখন বলা হবে খাও এবং পান করো সেটা একটি বিশেষ মর্যাদাকেই ফুটিয়ে তুলছে। এবং অপরদিকে যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে তার অবস্থা কিরূপ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه.
যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আমি যদি আমার আমলনামা গ্রহণ না করতাম, হায় আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায় আমার মৃত্যুই যদি শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনোই উপকারে আসলো না, আমার সমস্ত ক্ষমতাও বরবাদ হয়ে গেল, আমার ধন সম্পদ আমার কোনোই উপকারে আসলো না, আমার সমস্ত ক্ষমতাও বরবাদ হয়ে গেল। এভাবে বাম হাতে আমলনামা গ্রহণকারী ব্যক্তিটি আফসোস করতে থাকবে, সে বলতে থাকবে, হায় আমার যদি আমলনামা নাই দেওয়া হতো, যদি আমি নাই জানতাম আমার হিসাব, হায় যদি আমার মৃত্যুই আমার শেষ হয়ে যেত। এবং সে ধন সম্পদ এবং ক্ষমতা নিয়েও আফসোস করতে থাকবে, সে বলতে থাকবে, এগুলো আমার কোনোই উপকারে আসলো না, আমার সমস্ত ক্ষমতা বরবাদ হয়ে গেল। এবং দুনিয়াতে আমরা মানুষ যে দুইটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি ছুটাছুটি করে থাকি, সবচেয়ে বেশি যে দুইটি বিষয় আমরা কামনা করে থাকি, তার একটি হচ্ছে ক্ষমতা এবং অপরটি হচ্ছে এই ধন সম্পদ। কিন্তু সেই ভয়াবহ হিসাব গ্রহণের দিনে সেগুলো আমাদের বিন্দু মাত্র উপকার করতে পারবে না। আপনি দুনিয়াতে যা কিছু চান সেগুলো অর্থের বিনিময়ে গ্রহণ করতে পারবেন, আপনার ইচ্ছাকে আপনি অর্থ এবং সম্পদের বিনিময়ে বাস্তবায়িত করতে পারবেন, সেটা আপনাকে পরিতৃপ্ত করে, এটা শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বিচারের দিনে হাশরের ময়দানে সেগুলো হবে একেবারে মূল্যহীন, যেগুলো একসময় আপনার মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত ছিল সেগুলো সেই ভয়ঙ্কর কিয়ামতের দিনে কিছুই না, একেবারে তুচ্ছ মূল্যহীন বিষয়। কোটি কোটি টাকা সেই দিন হয়ে যাবে সামান্য কিছু কাগজের টুকরো মাত্র, যার কোনো মূল্য নেই। ক্ষমতার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। দুনিয়াতে আজকে আপনার ক্ষমতা রয়েছে, এটা আপনাকে আপনার শ্রেষ্ঠত্ব এনে দেয়, মানুষের মধ্যে আপনাকে মর্যাদাবান করে তোলে এবং আপনার জন্য সমস্ত সম্ভাবনার দরজাকে উন্মুক্ত করে দেয়। কিন্তু যেদিন সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব নিকাশের জন্য সমবেত করা হবে, সেই বিচারের দিবসে আপনি তখন তুচ্ছ ক্ষমতাহীন হয়ে পড়বেন, এতটাই ক্ষমতাহীন হয়ে পড়বেন যে এমনকি আপনার নিজের হাত এবং মুখকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলবেন। এবং সেই দিন এগুলো হয়তো আপনার পক্ষে কিংবা আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সুতরাং ক্ষমতা, ধন সম্পদ, প্রাচুর্য ইত্যাদি কিয়ামতের দিনে সম্পূর্ণরূপে মূল্যহীন। যদি আপনি এগুলোর কোনোটির পিছনে দুনিয়াতে ছোটাছুটি করে থাকেন, তাহলে অবশ্যই সেটা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এবং কিয়ামতের ময়দানে সেই হিসাব নিকাশ গ্রহণের দিনে একটি পর্যায়ে চলে আসবে যখন সমস্ত সৃষ্টির মধ্যে ঝগড়া এবং বিবাদ সমূহকে মীমাংসা করা হবে, কিসাস। কিয়ামতের দিনে অনেকগুলো বিষয়ের হিসাব নিকাশের খাতাকে খোলা হবে। এবং দুনিয়াতে বিভিন্ন সময় যখন অবিচার হয়, ঝগড়া বিবাদ লাগে, মানুষ নিজের হক অন্যের হাতে হারিয়ে ফেলে, জুলুমের শিকার হয়, প্রায়ই সে জিজ্ঞাসা করে, মানুষের মধ্যে এই প্রশ্নটি প্রায়ই জাগতে দেখা যায়। মানুষ জিজ্ঞাসা করে, পৃথিবীতে কেন এত রোগ ব্যাধি, পৃথিবীতে কেন এত দুর্ভিক্ষ, কেন এত অন্যায় অনাচার, কেন এত জুলুম, আল্লাহ কোথায়? এই প্রশ্নটি অনেক মানুষই করে থাকে। কিন্তু তারা যেই বিষয়টিকে উপলব্ধি করতে পারে না, সেটা হচ্ছে এই প্রত্যেকটি বিষয়কেই পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রত্যেকটি বিষয়ের ফয়সালা অবশ্যই একটি দিন করা হবে, এবং সেই দিনটি হচ্ছে হিসাব নিকাশ গ্রহণের দিন। এই রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, অনাচার, জুলুম, প্রত্যেকটি বিষয়ের ফয়সালা সেই দিনেই করা হবে যেদিন সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহিতার জন্য সমবেত হতে হবে। এবং এই ফয়সালাটা হবে সম্পূর্ণ, বিস্তারিত, ব্যাপকতাপূর্ণ, এমনকি জন্তু জানোয়ার পশু পর্যন্ত এই হিসাব নিকাশের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকেই তার আয়ত্তের বাইরে রাখবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দাবিদারগণ কিয়ামতের দিনে পুনরুত্থান দিবসে এমনভাবে তাদের দাবি দেওয়াগুলো আদায় করবে যেমনভাবে একটি শিংবিহীন মেষ, শিংবিহীন ছাগল একটা শিংযুক্ত মেষের কাছ থেকে তার দাবিকে বুঝে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক দাবিদারগণ এমনভাবে তাদের দাবি দেওয়াগুলোকে আদায় করে নেবে যেভাবে একটা শিংবিহীন ছাগল একটা শিংযুক্ত ছাগল বা কিংবা ভেড়ার কাছ থেকে তার ক্ষতিপূরণকে আদায় করে নেবে, এবং সমস্ত অত্যাচারের ফয়সলা করা হবে সেই দিনে। দুইজন বিবাদমান ব্যক্তির মধ্যে কিভাবে ফয়সলা করা হয়ে থাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য একজনের উপরে তার সুনাম, সুখ্যাতি কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করলো, এক ব্যক্তি অপর ব্যক্তির সুনামকে নষ্ট করলো, তার সুখ্যাতিকে নষ্ট করলো, মানুষের নিকট তার নামে বদনাম ছড়িয়ে দিল, কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তির উচিত হাশরের পূর্বেই, হিসাব নিকাশ গ্রহণের দিবস চলে আসার পূর্বেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া, যখন তার কাছে কোনো অর্থ সম্পদ থাকবে না। সেই দিন তাদের কাছে কোনো অর্থ সম্পদ থাকবে না যার মাধ্যমে সে এই খারাপ কাজের প্রায়শ্চিত্ত আদায় করতে পারবে, যার মাধ্যমে সে হয়তো দুনিয়াতে এই বিষয়গুলোর ক্ষতিপূরণ আদায় করতে পারত। কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন এগুলো কোনোই কাজে আসবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য একজনের উপরে তার সুনাম সুখ্যাতি কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করলো, তার উচিত সেই বিচার দিবসের পূর্বেই ক্ষমা চেয়ে নেয়া, যখন তার কাছে কোনো অর্থ সম্পদ থাকবে না। কিন্তু যদি সেই ব্যক্তির নিকট তার নিজের কোনো ভালো কাজ থাকে যা, এবং সেই দিন যদি তার নিকট কোনো ভালো আমল থাকে, সে যে পরিমাণ অত্যাচার করেছে সেই অনুযায়ী তার ভালো কাজগুলো থেকে সেগুলো কেটে নেওয়া হবে এবং সেই মজলুম ব্যক্তির কাছে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। আর যদি তার কোনোই ভালো কাজ না থাকে, তাহলে অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য একজনের উপরে তার সুনাম সুখ্যাতি কিংবা অন্য কোনো বিষয়ে জুলুম করলো, তার উচিত সেই বিচার দিবসের পূর্বেই ক্ষমা চেয়ে নেওয়া, যখন তার কাছে কোনো অর্থ সম্পদ থাকবে না তার খারাপ কাজের প্রায়শ্চিত্ত করবার মতো। কিন্তু যদি তার নিজের কোনো ভালো কাজ থাকে, সে যে পরিমাণ অত্যাচার করেছে সেই অনুযায়ী তার ভালো কাজগুলো থেকে কেটে নেওয়া হবে। আর যদি তার কোনো ভালো কাজ নাই থাকে, তাহলে অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হবে। অতএব শেষ বিচারের দিনে বিনিময়ের মাধ্যম, একমাত্র বিনিময় যোগ্য মুদ্রা হচ্ছে হাসানা বা ভালো কাজ, সৎ কাজ। সেই দিন কোনো অর্থকে, সম্পদকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে গ্রহণ করা হবে না। সেই দিন আপনি পৃথিবী এবং তাতে যা কিছু আছে সব কিছু মিলিয়ে যদি সম্পদ আপনার কাছে থাকে, এরপরও সেগুলোকে আপনি বিলিয়ে দিতে রাজি থাকবেন কেবলমাত্র একটি ভালো কাজ, একটি হাসানা গ্রহণ করার জন্য। এবং আমরা যদি চিন্তা করে থাকি, যখন আমরা একজন মানুষের অনুপস্থিতিতে তার সুনামকে নষ্ট করে থাকি, তার নামে বদনাম করে থাকি, আমরা কেন একজনের অনুপস্থিতিতে তার সম্পর্কে নিন্দা করে থাকি? এর একটা কারণ হচ্ছে যে আমি আসলে সেই ব্যক্তিকে ঘৃণা করি, অপছন্দ করি, সে আমার শত্রু, এ কারণে আমি তার অনুপস্থিতিতে তার বদনাম করে থাকি। এবং যদি আপনি এই বিষয়টি নিয়ে আর একটু বিস্তারিত চিন্তা করেন, আপনি কখনোই চাইবেন না যে আপনার শত্রুকে আপনার ভালো কাজগুলো থেকে কিছু একটা দিয়ে দিতে। এবং এ কারণে যদি আপনি কাউকে অপছন্দ করে থাকেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই জন্য দোয়া করা উচিত যেন তিনি আমাদের অন্তর থেকে এই ঘৃণাবোধকে দূর করে দেন। আমি একজন ব্যক্তিকে অপছন্দ করে থাকি, তার প্রতি আমার অন্তরে যে ঘৃণা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সর্বপ্রথম সেই বিষয়ে দোয়া করা উচিত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর থেকে এই ঘৃণাকে দূর করে দেন। এবং আমাদের উচিত যে নিজেদেরকে এমন কোনো অবস্থানে নিয়ে যাওয়া উচিত না যেটা মূলত আমাদেরকে আরও বেশি ক্ষতি করবে, এবং এটা খুবই সহজ একটা ব্যাপার। এবং এই কারণে আমরা দেখতে পাই যে ইমাম শাফি কিংবা হাসান আল বসরি এই দুইজনের যে কোনো একজনের মধ্যে এক ব্যক্তি আসলো, তাদের কাছে একজন ব্যক্তি আসলো এবং সে বলল যে অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলছে, অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলছে। তো ইমাম শাফি এটা শুনে বাজারে গেলেন এবং বাজার থেকে কিছু ফল কিনে আনলেন এবং নিন্দাকারী ব্যক্তিটির কাছে গিয়ে উপস্থিত হলেন, তার বাড়িতে গেলেন এবং গিয়ে সেই ফলগুলো নিয়ে তাকে বললেন যে আমি শুনেছি যে আপনি নাকি আমাকে আপনার ভালো কাজের মধ্য থেকে কিছু একটা অংশ আমাকে দিয়ে দিয়েছেন, আমি শুনেছি যে আপনি আপনার ভালো কাজের কিছু একটা অংশ আমাকে দিয়ে দিয়েছেন, এই কারণে আপনার জন্য বিনিময়ে এই সামান্য ক্ষুদ্র উপহার, এর বাইরে কোনো কিছু দেওয়ার সাধ্য আমার ছিল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিচারের দিবসে এই সমস্ত জুলুম বা অত্যাচারগুলো হবে অন্ধকার রাত্রির মতো, জুলুম বিচার দিবসে আধারের মতো হবে। এবং হিসাব নিকাশ গ্রহণের দিনে একটি পর্যায়ে চলে আসবে যখন সমস্ত হত্যাকাণ্ডের বিচার ফয়সলা গ্রহণ করা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে হত্যাকাণ্ড। যখন আপনি কারো ক্ষতি করে থাকেন কিংবা কাউকে হত্যা করেন, তখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে এই রক্তের বদলা গ্রহণ করতে হবে। অন্যায় হত্যাকাণ্ডের রক্তের বদলা গ্রহণ করার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং হাশরের দিনে যে সমস্ত বিষয়গুলোর বিচার সবার আগে হবে সেগুলোর মধ্যে এটি হচ্ছে একটি বিষয়। এবং তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাশরের দিন নিহত ব্যক্তি তাকে যে হত্যা করেছে সেই হত্যাকারীর মাথা তার হাতে ধারণ করবে এবং তার দেহ থেকে রক্ত ঝরতে থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে নিজের সামনে এনে হাজির করবেন এবং সেই অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া লোকটি জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এই লোকটিকে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছিল। সেই অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে উপস্থিত হবে এবং সেই ব্যক্তিটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করবে, ইয়া আল্লাহ, এই লোকটিকে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছিল। এবং অবশ্যই হাশরের দিনে এই বিষয়ের ফয়সালা হয়ে যাবে। এবং আমরা একটি ঘটনা থেকে দেখতে পাই এই অন্যায় হত্যাকাণ্ড সম্পর্কে, যখন আব্বাসিয়ারা তাদের খিলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের খিলাফতকে প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে শক্তি সামর্থ্য হিসেবে ব্যবহার করেছিল, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল আবু মুসলিম আল খুরাসানি। এবং তিনি এই কাজটি করতে গিয়ে, অর্থাৎ আব্বাসীয় খিলাফাকে শক্তিশালী করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সে হত্যা করেছিল। এবং বাস্তবে আসলে কী ঘটেছিল সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কিন্তু তার সম্পর্কে এই কথাটি বলা হয়ে থাকে যে তিনি হজের সময় যখন আরাফাতের পাহাড়ে দাঁড়িয়েছিলেন, তখন তিনি আল্লাহর নিকট দোয়া করছিলেন যে হে আল্লাহ, আমি আপনার কাছে আমাকে ক্ষমা করবার প্রার্থনা করছি, আমি আপনার কাছে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রার্থনা করছি, এমন একটা বিষয়ে যে বিষয়ে আমি মনে করি যে আপনি আমাকে কখনোই ক্ষমা করবেন না। এই দোয়া সে করছিল যে আমি এমন একটা বিষয়ে আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি যে আমি মনে করি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বলছে যে আপনি হয়তো আমাকে কখনোই ক্ষমা করবেন না। তো পাশে এক ব্যক্তি অবস্থান করছিল, সেই ব্যক্তিটি তাকে বলল যে আপনি এগুলো কি বলছেন, আল্লাহ তো সমস্ত কিছুই ক্ষমা করতে পারেন। সেই দোয়াটি শুনেই অবাক হয়ে বলল যে আপনি কি বলছেন, আল্লাহ তো সমস্ত কিছুই অপরাধ ক্ষমা করতে পারেন। তখন সেই আবু মুসলিম বলেছিল যে তুমি কি আরাফাতের ময়দানে অবস্থানকারী এই সমস্ত মানুষকে দেখতে পাচ্ছ? এবং সেটা ছিল একটা হজের দিন। এবং সেই আবু মুসলিম বলছিল যে এই প্রত্যেক ব্যক্তির কাছে, এই এদের প্রত্যেকের আমার নিকট একটি দাবি আছে, প্রত্যেক ব্যক্তি আমার নিকট দাবি নিয়ে উপস্থিত হতে পারে, আমি তাদের প্রত্যেকের পরিবারের লোকদেরকে হত্যা করেছি, এত বিশাল সংখ্যক মানুষকে সে হত্যা করেছিল। এবং সে আবু মুসলিম বলছিল যে তুমি কিভাবে কল্পনা করতে পারো যে এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেবেন যদি এই সমস্ত লোকেরা হাশরের দিন আল্লাহর কাছে গিয়ে তাদের দাবিকে পেশ করে, প্রতিশোধ দাবি করে, তখন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করতে পারবেন। সুতরাং আমরা দেখতে পাই যে ইতিহাসের পাতা জুড়ে সর্বকালের সমস্ত অত্যাচারীকে, সমস্ত জালিমদেরকে কিয়ামতের দিনে হিসাব নিকাশ গ্রহণের দিনে খুবই চড়া একটি মূল্য প্রদান করতে হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মনোযোগ আকর্ষণ করে তাদের মধ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া? তখন রাসূলের সাহাবাগণ বললেন যে দরিদ্র বা দেউলিয়া তো হচ্ছে সেই ব্যক্তি যার কাছে কোনো দিরহাম কিংবা সম্পদ কোনোটাই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি দেউলিয়া বা সেই ব্যক্তি দরিদ্র যে হাশরের ময়দানে উপস্থিত হবে যখন তার কাছে সালাত, সিয়াম এবং যাকাত রয়েছে, সেই প্রচুর পরিমাণে সালাত, সাওম এবং যাকাত নিয়ে হাশরের ময়দানে উপস্থিত হবে। কিন্তু সেই দিন হিসাব নিকাশ গ্রহণের দিনে সে নিজেকে দেউলিয়া হিসেবে দেখতে পাবে, কেননা সে তার সমস্ত ভালো কাজকে একটার পর একটা হারিয়ে ফেলতে থাকবে, কারণ সে অন্যদের উপরে জুলুম করেছিল, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত, দোষারোপ করত এবং অন্যায়ভাবে মানুষের সম্পদকে ভোগ করত, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরাত এবং মানুষের উপরে শারীরিকভাবে নির্যাতন চালাত। এবং যার বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই সমস্ত লোকেরা তাদের দাবি দেওয়া নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার চাইবে, তখন এই ব্যক্তিটিকে তার ভালো কাজগুলো একের পর এক দিয়ে দিতে হবে, মজলুম ব্যক্তিদেরকে দিয়ে দিতে হবে। আর যদি সেই ব্যক্তির যথেষ্ট পরিমাণ ভালো কাজ না থাকে, তার ভালো কাজগুলো যদি মানুষকে বিলিয়ে দেওয়াটা তার প্রায়শ্চিত্তের জন্য যথেষ্ট না হয়, তাহলে সেই দাবি দেওয়া নিয়ে আসা লোকদের খারাপ কাজগুলো, তাদের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং এটা সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এবং আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যার যথেষ্ট পরিমাণে সালাত ছিল, সিয়াম ছিল, যাকাত ছিল, কিন্তু সেই দিন সে দেউলিয়া হয়ে যাবে। কেন? কারণ মানুষের হক সে নষ্ট করেছে। এবং যখন মানুষেরা তাদের দাবি দেওয়া নিয়ে উপস্থিত হবে, একের পর এক সে এই ভালো কাজগুলোকে বিলিয়ে দিতে থাকবে এবং এক সময় সে দেউলিয়া হিসেবে নিজেকে জাহান্নামে উপস্থিত অবস্থায় আবিষ্কার করবে। এবং আমরা দেখতে পাই যে অর্থনীতির ভাষায় দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার কাছে একটা সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ থাকে, কিন্তু ধীরে ধীরে একসময় সেটাকে সে হারিয়ে ফেলে। এবং এ কারণে দেউলিয়া এবং দরিদ্র বা গরিব, এই দুই ব্যক্তির মধ্যে একটা পার্থক্য রয়েছে। গরিব হচ্ছে সেই ব্যক্তি যে দীর্ঘ সময় ধরে দরিদ্র ছিল, তার কাছে কোনো ধন সম্পদই ছিল না। এবং সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একেবারে নিখুঁত একটা তুলনা এবং উদাহরণ আমাদের জন্য পেশ করেছেন। এই ব্যক্তি এক সময়ে প্রচুর পরিমাণে ছিল, কিন্তু সে এগুলোকে হারিয়ে ফেলেছে অন্যান্যদের সাথে তার খারাপ ব্যবহারের কারণে, এবং তাদের পাপের বোঝাকে সে অর্জন করেছে। আমরা যদি এই উদাহরণটির দিকে মনোযোগ দিই তাহলে আমরা দেখতে পাবো যে একজন ব্যক্তি, সে হয়তো পাপাচারী, সে হয়তো বা মদ পান করে, মানুষের হক নষ্ট করে, খারাপ কাজ করে। অপরদিকে আরেকজন ব্যক্তি, সে ভালো আমলগুলো করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, এবং হয়তো দেখা গেল যে এই ভালো ব্যক্তিটি, সালাত আদায়কারী ব্যক্তিটি এবং সিয়াম পালনকারী ব্যক্তিটি, সে সেই পাপী মুসলিমের উপরে গিয়ে কোনো জুলুম করলো, অত্যাচার করলো, জুলুম করলো, অত্যাচার করলো, এবং হাশরের ময়দানে সেই সিয়াম পালনকারী মুসলিমকে তার এই অন্যায় অত্যাচারের কারণে, জুলুমের কারণে পাপাচারী মুসলিমের পাপের বোঝা তার ঘাড়ে চলে আসবে। সে দুনিয়াতে ভালো আমল করেছে, আর অপরদিকে পাপাচারী ব্যক্তিটি মদ পান করেছে কিংবা অন্যান্য খারাপ কাজ করেছে, কিন্তু যেহেতু সে দুনিয়াতে সেই পাপী ব্যক্তির উপরে জুলুম করেছিল, সেই ন্যায় আমলকারী ব্যক্তির উপরে হাশরের ময়দানে দেখা যাবে এই অন্যায় জুলুমের কারণে তার ঘাড়ে সেই সমস্ত গুনাহগুলো চলে আসছে। এবং এই কারণেই আমাদের মুসলিম হিসাবে মানুষের সাথে সৎ ব্যবহার করাকে, অন্যদের সাথে আচার আচরণ করাকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। কেননা হতে পারে যে এর জন্য, এই খারাপ ব্যবহার করার কারণে, তাকে জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে আপনি হয়তো সমস্ত আপনার ভালো আমলগুলোকে হারিয়ে ফেলতে পারেন। এবং এ কারণেই ইসলামকে আসলে আমাদের সম্পূর্ণ জীবন ব্যবস্থা বা দিন হিসাবে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে, শুধুমাত্র নিছক কিছু ইবাদতের সমষ্টি ইসলাম নয়। এবং এই জন্যই আমাদেরকে ইবাদত এবং অন্যদের সাথে ব্যবহার, আচার আচরণ উভয়ের মধ্যে একটা সামঞ্জস্যকে বজায় রাখতে হবে। কারণ আমরা জেনে নিলাম যে এই সমস্ত বিষয়গুলোর একদিন ফয়সলা করা হবে, এমনকি পশুদের মধ্যে যে সমস্ত বিবাদ থাকবে সেই সমস্ত বিবাদকেও কিয়ামতের ময়দানে ফয়সলা করা হবে। এবং তাবারানির বর্ণিত হাদিসে উল্লেখিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুদের মধ্যে সমস্ত বিবাদের ফয়সলা করে দিবেন, এবং তাদের সমস্ত বিবাদ মীমাংসা হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুদেরকে বলবেন যে তোমরা ধুলায় পরিণত হয়ে যাও, তুরাব বা ধুলায় পরিণত হয়ে যাবে, এবং তাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে সমস্ত পশুদের ভাগ্য যে তাদের হিসাব নিকাশ গ্রহণের পর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলায় পরিণত করে দেবেন এবং তাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে। তখন কুফাররা, অবিশ্বাসী কাফেররা, তারা এই দৃশ্য দেখবে এবং এটা দেখার কারণে তারা আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমরাও যদি এই ধরনের মাটি হয়ে যেতাম, যদি আমাদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যেত, যদি আমরা তুরাব বা ধুলায় পরিণত হয়ে যেতাম। কেননা তারা আতঙ্কিত থাকবে সেই দিনে তাদের প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে পাকড়াও করবেন এবং হিসাব গ্রহণ করবেন। তারা আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। এবং একদিন আমরা দেখতে পাই যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বলেছেন যে তিনি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি স্থানে উপস্থিত ছিলেন, এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে তাকিয়েছিলেন, এবং সেখানে দেখা যাচ্ছিল যে দুইটা মেষ একে অপরের মাথায় শিং দিয়ে আঘাত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুর মনোযোগ আকর্ষণ করে তাকে বললেন যে হে আবু যর, তুমি কি এই মেষ দুটোকে দেখছো? তুমি কি জানো কেন তারা পরস্পরের সাথে বিবাদে লিপ্ত? আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ জানেন এবং বিচারের দিনে তিনি এদের মধ্যে ফয়সলা করে দেবেন। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয়টি হচ্ছে যে বিবাদে লিপ্ত দুটি মেষ, যখন এই বিষয়টি আমাদের কাছে একটা তুচ্ছ বিষয় বলে মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় ছিল, এবং এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আখিরাতকে স্মরণ করিয়ে দিল। এবং সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি তথ্যকে এত সুন্দরভাবে একটা নির্দিষ্ট উপায়ে রূপান্তরিত করতে পারতেন এবং এত সুন্দর একটা দৃষ্টিভঙ্গিতে দেখতেন, যে কারণে এই সামান্য একটা দৃশ্য, দুইটা মেষ শাবক একে অপরের সাথে লড়াই করছে, এই ক্ষুদ্র বিষয়টিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দিয়েছিল। এবং আমাদের চারপাশের যে কোনো কিছুই এ কারণে আমাদের আখিরাতের স্মরণিকা হিসেবে কাজ করা উচিত, এগুলো আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত। এবং সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে একটি মেষ শাবক যার আজকে শিংয়ের কারণে, সে শিংবিহীন মেষ শাবকের কাছ থেকে অন্যায়ভাবে সুবিধা আদায় করছে, এই বিষয়টিরও ফয়সলা করে দেওয়া হবে সেই কিয়ামতের ময়দানে। এবং সেই হিসাব নিকাশ গ্রহণের দিনে ধীরে ধীরে একটি পর্যায়ে চলে আসবে যখন মানুষের পাপ এবং পুণ্যের দাঁড়িপাল্লাটি সামনে চলে আসবে, আল মিজান। আল কুরতুবি বলেন, প্রাথমিক জবাবদিহিতার পর হাশরের ময়দানে মানুষের আমলগুলোকে ওজন করা হবে, কেননা এই পরিমাপটার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন। আল কুরতুবি বলেন, জবাবদিহিতার পরে হাশরের ময়দানে প্রত্যেকটি আমলকে ওজন করা হবে, কেননা এই পরিমাপের উদ্দেশ্য হচ্ছে সেই আমলের ওজন অনুসারে বান্দাকে পুরস্কৃত করা। সুতরাং এটা জবাবদিহিতার পরেই হওয়া উচিত, এবং জবাবদিহিতা হচ্ছে প্রত্যেকটি কৃত কাজের হিসাব নিকাশ। তো এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে হলে, যে ধরুন আপনার কাছে নানান রকম জিনিসপত্র পরিপূর্ণ একটি বস্তা রয়েছে, এখন হিসাবের মাধ্যমে ওই জিনিসগুলো থেকে প্রথমে শনাক্ত করা হবে কোনগুলোকে ওজন করা হবে, কোনগুলোকে ওজন করা হবে এবং কোনগুলোকে বাতিল হিসেবে ছুঁড়ে ফেলা হবে, এবং এ কারণেই প্রাথমিক জবাবদিহিতার পরে প্রত্যেকটি আমলকে, গ্রহণযোগ্য আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ পুণ্যের দাঁড়িপাল্লা আল মিজানে স্থাপন করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কৃত কাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, যেন আপনার ভালো কাজগুলো খারাপ কাজগুলো থেকে পৃথক হয়ে পড়তে পারে, গ্রহণযোগ্য কাজগুলো অগ্রহণযোগ্য কাজগুলো থেকে আলাদা হয়ে যেতে পারে। এবং এই হিসাব বা জবাবদিহিতা হবে সেগুলোর জন্য যার কারণে আপনাকে পুরস্কৃত করা হবে এবং শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ এই হিসাবটা, মিজানের হিসাবটা হবে সেই কারণে যেই জন্য আপনাকে পুরস্কৃত করা হবে, অথবা গুনাহের জন্য আপনাকে শাস্তি প্রদান করা হবে, সেই মানদণ্ড স্থাপন করা হবে, সেটাই হচ্ছে আল মিজান। এবং আল মিজান আসবে আল হিসাবের পরবর্তী পর্যায়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন।
আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো একটি আমল সরিষার দানা পরিমাণ হয় আমি সেটাকে উপস্থিত করব, এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট। এখানে কোন বিষয়গুলোকে ওজন করা হবে, দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, সেটা আলেমদের মধ্যে একটি মতবিরোধ রয়েছে। তবে এক্ষেত্রে বিশ্বাস হচ্ছে, সঠিক বিশ্বাস হচ্ছে যে এই আমলগুলোকে বস্তুর আকারে এনে উপস্থিত করা হবে এবং সেগুলোকে ওজন করা হবে। কিন্তু একজন ব্যক্তির কাজগুলোকে ওজন করা হবে নাকি সেই ব্যক্তিকেই ওজন করা হবে, এখানে আলেমরা মতভেদ করেছেন। এবং অনেক আলেমরা বলেছেন যে উভয়টিই হবে। অনেকে বলেছেন কেবলমাত্র কৃতকর্মগুলোকেই দাঁড়িপাল্লায় স্থাপন করা হবে, অর্থাৎ শুধুমাত্র আমলকেই ওজন করা হবে। এবং আমরা দেখতে পাই যে এই মতবিরোধ আল্লাহর ইচ্ছায় আসলে এটা খুবই সামান্য একটা বিষয়, এটা আমাদের আমলের উপরে খুব বেশি প্রভাব বিস্তারকারী কোনো বিষয় নয়। এবং আহমাদ কর্তৃক বর্ণিত একটি হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের পাল্লায় পুনরুত্থান দিবসে উত্তম চরিত্রের চাইতে ভারী আর কিছু থাকবে না। একজন মুমিন ব্যক্তির পাল্লায় পুনরুত্থান দিবসে সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র। এই কারণে উত্তম চরিত্রকে, আখলাক, এটাকে কখনো ছোট করে দেখা উচিত নয়। এবং এই উত্তম চরিত্রের মধ্যে রয়েছে দয়া, সত্য কথা বলা এবং মানুষের প্রতি দায়িত্ব কর্তব্যসমূহকে পূরণ করা। এবং এই মিজান সম্পর্কে আমাদের একটি হাদিসকে আমরা উল্লেখ করতে পারি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটি বাক্য আছে যেগুলো দয়াময়ের কাছে খুবই প্রিয়, রহমানের কাছে খুবই প্রিয় এবং উচ্চারণে খুবই সহজ, কিন্তু পাল্লায় খুবই ভারী। দয়াময়ের কাছে খুবই প্রিয়, উচ্চারণে খুবই সহজ এবং পাল্লায় খুবই ভারী, এবং সেগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য একটি ঘোড়াও একটি পুরস্কারের উৎস, যে তার ঘোড়াকে আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য নিয়োজিত রাখে। সে যদি এটাকে একটা লম্বা দড়ি দিয়ে চারণভূমি কিংবা একটি বাগানে বেঁধে রাখে এবং দড়িতে বেঁধে রাখার জন্য এর পক্ষে যতটুকু খাওয়া সম্ভব হয় পুরোটাই তার জন্য পুরস্কারের যোগ্য একটি কাজ বলে বিবেচনা করা হবে, এবং যদি এটি দড়ি ছিঁড়ে কিছু দূর বাইরেও চলে যায়, এমনকি তার থেকে কোনো মলমূত্র, গোবরও নির্গত হয়, সেটাও ওই ব্যক্তির জন্য ভালো কাজ হিসেবে বিবেচনা করা হবে, এবং যদি এটা কোনো নদীর পাশ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে পানি পান করে, সেটাও তার জন্য একটি উপকারী আমল হিসেবে বিবেচনা করা হবে, যদিও হয়তো সেই ব্যক্তির কোনো ইচ্ছে ছিল না যে ঘোড়াটিকে সে পানি পান করাবে। তো এই আমলটি কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় আল মিজানে দাঁড়িপাল্লায় ওজনে অত্যন্ত ভারী একটি আমল হিসেবে বিবেচনা করা হবে। এবং সবশেষে তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগতের সামনে একজন ব্যক্তিকে এনে হাজির করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 99টি কাগজের খণ্ড দিবেন, প্রত্যেকটিতে তার নিজস্ব খারাপ কাজের বিবরণ লেখা, 99টি এমন কাগজের খণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে প্রদান করবেন যার শুরু থেকে শেষ পর্যন্ত সেই লোকটির বদ আমল লিখে রাখা হয়েছে, এবং এদের প্রত্যেকটি যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত দীর্ঘ এবং খারাপ কাজের বিবরণ দিয়ে পরিপূর্ণ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তুমি কি এই কাগজে লিখিত কোনো কিছুকে অস্বীকার করছো? লোকটি বলবে, না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার কৃতকর্ম লিখেছে যেই ফেরেশতা, সেই লিপিবদ্ধকারী ফেরেশতা কি তোমার উপর জুলুম করেছে বা কোনো কিছু কি ভুল লিখেছে? সেই ব্যক্তিটি বলবে, না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার কি কোনো অজুহাত আছে এতগুলো খারাপ কাজ করার পেছনে? লোকটি এটাকে অস্বীকার করবে এবং বলবে যে, না, আমার কোনো অজুহাত নেই। অর্থাৎ সে সবগুলো বিষয়কেই স্বীকার করবে। 99টি এমন কাগজের টুকরো তাকে দেওয়া হবে যার শুরু থেকে শেষ পর্যন্ত যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত দীর্ঘ এবং তার খারাপ কাজ বদ আমল দিয়ে পরিপূর্ণ। সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলবেন, তবে হ্যাঁ, তুমি এমন কিছু একটা করেছো যার জন্য তোমাকে পুরস্কৃত করা যায়। তোমার এমন একটা ভালো কাজ রয়েছে আমার কাছে এবং যার জন্য তোমাকে পুরস্কৃত করা যায় এবং তোমার প্রতি আজকে কোনো অন্যায় বা জুলুম করা হবে না। এরপর তার সামনে একটি কাগজ উপস্থাপন করা হবে এবং যাতে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে, যাও এবং তোমার সমস্ত কাজগুলোর পরিমাপ পাল্লায় যখন মাপা হবে সেটাকে পর্যবেক্ষণ করো। এবং 99টি কাগজের টুকরো থাকবে একদিকে এবং অন্যদিকে শুধুমাত্র একটি কাগজের টুকরো থাকবে যেখানে লিখে রাখা হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি কাগজ একদিকে, এবং যখনই 99টি খণ্ডের পাল্লার বিপুল একটা কাগজের টুকরাকে সেই দিন বসানো হবে তখন সেই কাগজের টুকরোটি সমস্ত কিছুর থেকে সবচেয়ে বেশি ভারী হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের চাইতে ভারী আর কোনো কিছুই নেই। এবং এটাই হচ্ছে কালিমার মর্যাদা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যেই ব্যক্তি আন্তরিকতার সাথে ইখলাসের সাথে কালিমা উচ্চারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই যেন তিনি আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী জীবন পরিচালনা করে। এবং এই হাদিসে একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আলোচ্য ব্যক্তিটি পর্বত সম পাহাড় পরিমাণ সমান গুনাহ করেছিল, কিন্তু তার আল্লাহর একত্ববাদী বা তাওহিদে বিশ্বাসটি ছিল সম্পূর্ণ নির্ভেজাল, তার বিশ্বাস ছিল শিরিক মুক্ত এবং সে বিশ্বাসী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতিও, এবং এই কারণেই পরিশেষে সে মুক্তি পেয়ে গেছে। আমরা আমাদের অবস্থা কি? আমরা কি পেরেছি আমাদের তাওহিদকে নির্ভেজাল করতে ছোট বড় সমস্ত শিরিক থেকে? আমরা কি সর্বদা নিজেদেরকে পবিত্র রাখতে পেরেছি? আসলে আমরা অনেকেই পারিনি, জেনে কিংবা না জেনে, বুঝে কিংবা না বুঝে আমরা বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত হয়ে পড়েছি। এবং এমনকি আল্লাহকে ভালোবাসতে গিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাম্মদ বা ভালোবাসাকে প্রকাশ করতে গিয়েও আমরা অনেকে অহরহ শিরকে লিপ্ত হয়ে পড়েছি। এবং এই কারণে আমাদের উচিত বারবার নিজেদের তাওহিদকে যাচাই করে নেওয়া, শিরকের ধারে কাছেও না যাওয়া। যদি কখনো কেউ আমাদেরকে সাবধান করে দেয়, সতর্ক করে দেয় যে আপনি তো একটি শিরকের কাজে লিপ্ত হয়ে পড়েছেন, সাথে সাথে আমাদেরকে সেই সমস্ত কাজ থেকে হেফাজত করা উচিত। এবং আলোচ্য ব্যক্তিটি শুধুমাত্র মুখে কালেমা শাহাদাত উচ্চারণ করেছে বলে সে মুক্তি পায়নি, বরং মুখে মুখে কোটি কোটি ব্যক্তি এই কালেমাকে উচ্চারণ করবে কিন্তু অনেকেই সেই দিন আল্লাহর আজাবে পাকড়াও হয়ে যাবে এবং জাহান্নামে নিজেদের ঠিকানাকে খুঁজে পাবে। এবং হিসাব নিকাশের সেই দিনের পরবর্তী আরেকটি পর্যায় হচ্ছে যখন আল হাউজ বা জলাধারের নিকট মানুষদেরকে পানি পান করানো হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পানি পান করাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশেষ মর্যাদাটি প্রদান করেছেন। আল হাউজ একটি জলাধার এবং শেষ বিচারের দিনে এটিই হবে একমাত্র পানি পান করার স্থান। আল হাউজের পানি আসবে জান্নাত থেকে, আল কাউসার নদী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই জলাধারটি এক মাসের পায়ে হাঁটা দূরত্বের সমান দীর্ঘ, এর পানি দুধের চাইতেও সাদা, দুধের চাইতেও সুগন্ধময় এবং পান পাত্রগুলো আকাশের তারাগুলোর চাইতেও বেশি উজ্জ্বল। একবার তা থেকে পান করলে আর কেউ কখনো তৃষ্ণা অনুভব করবে না। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সেই জলাধার থেকে, হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দেন। মুসলিম থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, কিয়ামতের দিন তিনি লাঠি দিয়ে মানুষদেরকে সরিয়ে দিতে থাকবেন যাতে ইয়েমেনের লোকেরা আল হাউজ থেকে পানি পান করতে পারে। এবং এই হাদিস দ্বারা ইয়েমেনের লোকেদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আন্তরিকতাকে বোঝা যায়। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল, এই হাউজ আল কাউসারের প্রস্থ কত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই যেই স্থান থেকে তিনি হাদিসটি বর্ণনা করেছিলেন সেখান থেকে ওমান পর্যন্ত এত দীর্ঘ হবে এর প্রস্থ। এবং তাকে এর স্বাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে এটা হবে দুধের চেয়েও সাদা এবং দুধের চাইতেও সুগন্ধময়। এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটি প্রবাহ এসে সেই হাউজ আল কাউসারে মিলিত হয়, এদের একটি স্বর্ণের এবং আরেকটি রৌপ্যের, এবং আরেকটি পানি আল কাউসারের নদী থেকে এসেছে। এবং পরবর্তী পর্যায়ে সেই হিসাব নিকাশের দিনে প্রত্যেক জাতি তাদের ইলাহকে অনুসরণ করবে। কিছু ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের রবকে কিয়ামতের দিন দেখতে পাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন সূর্য মেঘে ঢাকা থাকে না তখন কি তোমরা সূর্যকে দেখার জন্য ভিড় করো? তারা জবাব দিল, না হে আল্লাহ রাসূল। তিনি তখন উত্তরে বললেন, তোমরা কি মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখার জন্য ভিড় করে আসো? তারা জবাব দিল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তাহলে তোমরা তোমাদের রবকে কিয়ামতের দিন ঠিক সেভাবেই দেখতে পাবে, এবং একইভাবে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন এবং বলবেন সেই দিন, বলবেন যে তোমরা যে যার ইবাদত করবে সে তাকে অনুসরণ করো। তাই যে ব্যক্তি সূর্যের ইবাদত করত সে সূর্যের অনুসরণ করবে, এবং যে ব্যক্তি চাঁদের ইবাদত করত সে চাঁদকে অনুসরণ করবে, আর যে ব্যক্তি মিথ্যা ভ্রান্ত বাতিল রবদের ইবাদত করত, তাগুতদেরকে ইবাদত করত, সে তাদেরকে অনুসরণ করবে। এবং এরপর শুধুমাত্র মুসলিম জাতি বাকি থাকবে এবং তাদের সাথে সেই ময়দানে মুনাফিকরাও মিশে থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এমন এক সত্তার বেশে তাদের সামনে আসবেন যা তারা জানে না, এবং তখন তিনি তাদেরকে বলবেন, আমিই হচ্ছি তোমাদের রব। তারা বলবে, আমরা আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই, এটা আমাদের জায়গা, আমাদের রব আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা আপনাকে অনুসরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে আসবেন এমন একটা সত্তায় যেটা তাদের কাছে অপরিচিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, আমিই তোমাদের রব। কিন্তু তারা বলবে, আমরা আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই, এটা আমাদের জায়গা, আমাদের রব এখানে আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা আপনাকে অনুসরণ করব না। যখন আমাদের রব আমাদের কাছে আসবেন তখন আমরা তাকে চিনতে পারব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তার রূপে আসবেন যা তারা জানে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমিই হচ্ছি তোমাদের রব। তারা তখন বলবে, কোনো সন্দেহ নেই যে আপনি আমাদের রব, আর তারা তাকে অনুসরণ করবে। এরপরে পরবর্তী পর্যায়ে জাহান্নামের আগুনের উপর দিয়ে একটা পুল বা সেতুকে স্থাপন করা হবে, যখন সেই ময়দানে মুসলিম এবং মুনাফিকরাই বাকি থাকবে, এবং সব শেষে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে বলবেন, আমি তোমাদের রব, তখন উপস্থিত মানুষরা বলবে, কোনো সন্দেহ নেই আপনি আমাদের রব, এবং তারা তাকে অনুসরণ করবে। এবং সেই পর্যায়ে জাহান্নামের আগুনের উপর দিয়ে একটি সেতুকে স্থাপন করা হবে, এই জাহান্নামের আগুনকে অতিক্রম করে যারা যেতে পারবে তারাই সেই চির আকাঙ্ক্ষিত জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রত্যেককে সেই জাহান্নামের আগুনের উপরে স্থাপন করা সেতুকে পার হতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রথম এই সেতু পার হব। এবং এই বিষয়ে আমরা দেখতে পারি বুখারীর একটি হাদিসে, যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিকরা তখনও মুসলিমদের সাথে মিশে থাকবে, এবং তারাও চেষ্টা করবে দুনিয়াতে যেভাবে তারা মুসলিমদের সাথে মিশেছিল, নিজেদের নিফাককে গোপন করে মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই ময়দানেও যখন জাহান্নামের উপর দিয়ে পুল সিরাতকে স্থাপন করা হবে, মুনাফিকরা মুসলিমদের সাথে মিশে থাকবে, এবং তারাও চেষ্টা করবে চুপে চাপে কোনোভাবে ধোকা দিয়ে মুসলিমদের সাথে জান্নাতে ঢুকে যেতে। কিন্তু সেই দিন তাদের সমস্ত কাজগুলো, নিজেদের ধোকা নিজেদের উপরেই পড়বে, এবং তারা সেটা কখনো করতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাকে একটা নূর বা আলো দিবেন, প্রত্যেক মুসলিমকে একটা আলো দেওয়া হবে, এবং ওই সেতুটি বা পুল সিরাতটি হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং ধারালো তরবারি বা ব্লেডের চাইতেও তীক্ষ্ণ ধারালো, এবং এই রাস্তা জাহান্নামের আগুনের উপর দিয়ে যাবে, এবং সেটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা, জাহান্নামের আগুনের উপর দিয়ে সেই স্থাপন করা পুল সিরাত। এবং এই সিরাত বা পুল সিরাতের রাস্তাটি খুবই গাঢ় অন্ধকারাচ্ছন্ন হবে, অন্ধকার হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আলো প্রদান করবেন, এবং প্রত্যেকে তাদের ভালো কাজ অনুযায়ী একটি গতি লাভ করবে, আলো এবং গতি লাভ করবে তাদের ভালো কাজ অনুসারে। কিছু মানুষ পুল সিরাতের উপর দিয়ে বিদ্যুৎ চমকের ন্যায় পার হয়ে যাবে, কিছু কিছু ব্যক্তি এক পদক্ষেপে পার হয়ে যাবে, কিছু মানুষ ঘোড়ার মতো দ্রুত বেগে পার হবে, কিছু মানুষ দৌড়িয়ে পার হবে, কেউ কেউ হেঁটে পার হবে, আবার কেউ এক পা পিছিয়ে এগিয়ে এভাবে ধীরে ধীরে সেই সেতুটিকে পার হবে, কিছু মানুষ সেই পুল সিরাত সেতু পার হতে গিয়ে নিচে আগুনে পড়ে যাবে, এবং যখন মুনাফিকরা সেই সেতু পার হওয়া শুরু করবে তখন একটা পর্যায়ে তাদের আলো আর থাকবে না, তারা সেই অন্ধকারে গ্রাস হয়ে যাবে এবং তাদের আলো হারিয়ে ফেলবে। তখন তারা মুমিনদেরকে বলবে, বিশ্বাসীদেরকে বলবে, তোমাদের থেকে কিছু আলো এনে আমাদেরকে দাও, এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তখন সেই বিশ্বাসী এবং মুনাফিকদের মধ্যে একটি বারজাক বা দেয়াল স্থাপন করে দেওয়া হবে, এবং সেই দেয়ালের এক পাশে থাকবে মুমিনদের জন্য রহমত এবং বরকত, আর অপর পাশে থাকবে মুনাফিকদের জন্য শাস্তি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন,
يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
شَهِدِينَ أَبْنِي دَكْبَيْنْ إِمَانْدَارْ پُرُوشْ أَبَنْ إِمَانْدَارْ نَارِي دِرْكَي তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে একটি জ্যোতি ছুটাছুটি করতে থাকবে এবং বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে, এবং এটাই হচ্ছে মহা সাফল্য। ইমানদার পুরুষ এবং নারীদেরকে বলা হবে, তাদের সম্মুখে এবং ডান পাশে যখন আলো ছুটাছুটি করতে থাকবে, তাদেরকে বলা হবে, আজকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে, এবং এটাই হচ্ছে মহা সাফল্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুনাফিকদের সম্পর্কে বলছেন,
ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনযুরুনা নাকতাবিস মিন নূরিকুম ক্বীলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب
যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা তারা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরাও তোমাদের কাছ থেকে কিছু আলো নেব, তোমাদের আলো থেকে আমরা কিছু জ্যোতি নেব, কিন্তু সেই দিন তাদেরকে বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও, পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। এরপর যখন তারা পিছনে ফিরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উভয় দলের মাঝখানে খাড়া করে হবে একটি দেয়াল বা প্রাচীর, একটি বাধার প্রাচীরকে স্থাপন করা হবে, এবং যার মধ্যে একটি দরজা থাকবে, সেই দরজার এক পাশে থাকবে রহমত এবং অন্য পাশে থাকবে আযাব। এবং তারা মুমিনদেরকে বলবে,
ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম قالوا بلى ولكنكم فتنتم انفسكم وتربصتم وارتبتم وغرتكم الاماني حتى جاء امر الله وغركم بالله الغرور
আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুনাফিকরা যেহেতু মুমিনদের সাথে সমস্ত স্থানে মিলেমিশে থাকে, তাদের মধ্যে পার্থক্য করা যায় না, সেইভাবে যখন তাদেরকে আলাদা করে দেওয়া হবে, মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পাশে রহমত এবং অন্য পাশে আযাবে মুনাফিকদেরকে পাকড়াও করবেন, তখন মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? তখন মুমিনরা জবাবে বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, তোমরা প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং ভ্রান্ত আশার পিছনে ছুটে ছুটে বিভ্রান্ত হয়েছ, অবশেষে আল্লাহর আদেশই তোমাদের কাছে এসে পৌঁছেছে এবং এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে এই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে আরও বলছেন,
فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير
অতএব আজকের এই দিনে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফেরদের কাছ থেকেও নয়, তোমাদের সবার আবাসস্থল হচ্ছে জাহান্নাম, সেটাই তোমাদের সঙ্গী, কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেদিন তুমি ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলাদেরকে এগিয়ে যেতে দেখতে পাবে, দেখবে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলেছে, এ সময় তাদের উদ্দেশ্যে বলা হবে, আজ সুসংবাদ তোমাদের জন্য, আর সেই সুসংবাদটি হচ্ছে জান্নাতের, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে এবং সেখানে তোমরা অবস্থান করবে অনন্তকাল ধরে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। সেই দিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা ইমানদারদেরকে বলবে, তোমরা আমাদের দিকে একটু তাকাও, যাতে করে আমরাও তোমাদের নূর থেকে কিছুটা হলেও আলো গ্রহণ করতে পারি। তাদেরকে বলা হবে তোমরা আজ পিছনে ফিরে যাও এবং পারলে সেখানে গিয়ে আলোর সন্ধান করো। অতপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে এবং এতে একটি দরজাও থাকবে যার ভিতরের দিকে থাকবে আল্লাহর রহমত আর বাইরের দিকে থাকবে ভয়াবহ আজাব। তখন মুনাফিক দল ইমানদারদেরকে ডেকে বলবে, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ অবশ্যই ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেদেরকে গোমরাহির বিপদে বিপদগ্রস্ত করে দিয়েছিলে। তোমরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকতে, নানা রকম সন্দেহ পোষণ করতে। আসলে দুনিয়ার মোহ তোমাদেরকে সব সময় প্রতারিত করে রেখেছিল। আর এভাবে একদিন তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে হাজির হলো এবং সেই প্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কেও ধোকায় ফেলে রেখেছিল। অতপর আজকে আযাব থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর না তাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছিল। মুনাফিক কিংবা কুফফার কারো কাছ থেকেই কোনো ধরনের মুক্তিপণ গ্রহণ করা হবে না। আজ তোমাদের উভয়ের ঠিকানা হচ্ছে এই জাহান্নামের আগুন, আর এই আগুনই হবে তোমাদের একমাত্র সাথী। কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।